হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। উপস্থাপন করছেন দিলারা হাশেম।
শুভ সন্ধ্যা সম্মানিত আলোচক মন্ডলী ও শ্রোতাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান শুরু করছি। আজকের আলোচনা বা প্রশ্নোত্তরের আসরে যারা শ্রোতাদের প্রশ্নের জবাব দেবার জন্য তাঁদের মূল্যবান সময় আমাদের দিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন, প্রথমেই দেখি তাঁদের সাথে ঠিকমতো টেলিফোন সংযোগ হয়েছে কিনা। জিল্লুর রহমান সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, বাংলাদেশের বরেণ্য কবি ও বিশিষ্ট বুদ্ধিজীবী। জিল্লুর রহমান সিদ্দিকী, আপনি কি আছেন লাইনে? আচ্ছা, তাই দেখি কি করা যায়। আমাদের তো লাইনের প্রবলেম, একটু মানে বারে বারে সাউন্ড করছে, আমি নিজেও শুনতে পাচ্ছি। একটু লাইনে থাকুন, শ্রোতাদের প্রশ্ন নিয়ে ফিরে আসছি। আচ্ছা, কেতকী কুশারী ডায়সন দুই বাংলার সুপরিচিত লেখক, লন্ডনে প্রায় আজীবন প্রবাসী হয়েও বাংলার সাহিত্য চর্চা ও বিশেষ করে রবীন্দ্র চর্চা করছেন অনলসভাবে। রঙের রবীন্দ্রনাথ গবেষণা গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন। কেতকী, আপনি কি লাইনে আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো
হ্যালো।
আচ্ছা আচ্ছা, ওনাকে বোধ হয় পাওয়া যাচ্ছে না, একটু পরে ওনার কাছে আবার যাব। আলোচনায় খুলনা থেকে অসিত বরণ ঘোষ যোগ দিচ্ছেন, তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও রবীন্দ্র গবেষক। অসিত বরণ ঘোষ, আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন? আজ শুনতে পাচ্ছেন আমাকে? তো একটু লাইনে থাকুন, আমরা দেখি কেতকীকে পাওয়া যায় কিনা। কেতকীকে কি পাওয়া গেল লাইনে? আচ্ছা যাক, ওনাকে আবার চেষ্টা করব, অনুষ্ঠান শুরু করতে হবে। দেরি না করে আমাদের আলোচনা শুরু করা যায়। শ্রোতাদের প্রশ্ন নিয়ে শুরু করি। বৈশাখ মাস, আগামী 8ই মে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথ বাঙালির সংস্কৃতিতে, চিন্তায়, চেতনায়, যে কোনো ভাবনায় অহর্নিশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। তিনি যেন বাঙালির মন মানুষের এক বিশ্বকোষের মতো বিরাজ করছেন। রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন, বুদ্ধির ভাষা মান্য করা যদি বহুদিন দেশের অভ্যাস বিরুদ্ধ হয়, তবে আর সব ছেড়ে দিয়ে ওই অনভ্যাসের সঙ্গেই লড়াই করতে হবে। এই অনভ্যাসের সঙ্গে যারা লড়াই করেছেন, করছেন, তাদের কাছে রবীন্দ্রনাথ অপরিহার্য। আমরা তার বিশাল সাহিত্য ভাণ্ডার থেকে এখনও জীবনের বহু পাথেয় খুঁজে পাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় তার রাজনৈতিক ভাবনা এবং তা আজকের সময়ে এখনও কতটা প্রাসঙ্গিক। তাহলে আমার মনে হয় আর দেরি না করে প্রশ্ন নিতে থাকি, কিন্তু কেতকী কুশারী ডায়সনকে এখনও বোধহয় লাইনে পাওয়া যায়নি। প্রশ্ন নিয়ে নি প্রথম প্রশ্ন। হ্যালো
হ্যালো,
আমি বিশ্বনাথ রায় কলকাতা থেকে বলছি। আমার পেশা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো এবং রবীন্দ্র গবেষণা। আমার পঠন পাঠন শান্তিনিকেতনে এবং রবীন্দ্র চর্চা নিয়েই থাকতে ভালোবাসি। এই ব্যাপারে আপনাদের যে রবীন্দ্রনাথের স্বাদেশিক বোধ, এই বিষয়ে যে আলোচনা বা প্রশ্ন উত্তর পর্ব, তাতে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের বিরোধিতা করেছিলেন আর তিনি গুরুত্ব দিয়েছিলেন যে ওটা পাশ্চাত্য দেশ থেকে এসেছে, গুরুত্ব দিয়েছিলেন ভারতবর্ষের সমাজকে, আমি বলছি গ্রেটার মানে বৃহত্তর ভারত, এই ভারতবর্ষের সমাজই হচ্ছে আসল জাতীয়তাবাদকে তিনি ঠিক সেই অর্থে চাননি যে ওটা পাশ্চাত্য থেকে ধার করা জিনিস এবং ওটা আমাদের সমস্যা তৈরি করছে আমাদের দেশে। তাই এই সবকিছুই রবীন্দ্রনাথের ভাবনা, কিন্তু ঔপনিবেশিকতার কালে, এখনকার কালে অবশ্যই নয়। এদিক থেকে রবীন্দ্রনাথের ভাবনা একালে পাশ্চাত্য প্রভাব পুষ্ট ভারতবর্ষে, আমাদের দেশে বা বাংলাদেশে, বৃহত্তর আমি গ্রেটার বেঙ্গলে বলতে চাইছি, কতটা এটা ক্রিয়াশীল হতে পারে, মানে কাজে রাখতে পারে রবীন্দ্রনাথের এই ভাবনাটা যে তিনি সমাজকে দিয়ে দেখতে চাইছেন দেশকে
কতটা প্রাসঙ্গিক, আপনি বলতে
চাইছেন কতটা প্রাসঙ্গিক জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে নয়।
যে
বাঙালিরা আজকাল অনেকগুলো ভূখণ্ডে আছেন, ত্রিপুরায় আছেন, বরাকে আছে, পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষের মধ্যে আবার স্বাধীন বাংলাদেশে আছে, তো সেক্ষেত্রে জাতীয়তাবাদ দেখেন কি করতে কিভাবে প্রযুক্ত হবে, বরং সমাজ সামাজিকভাবে আমরা অনেকটা বাঙালিরা এক হয়ে আছি। এইটা যদি কেউ একটুখানি স্পষ্ট করে আমাকে বলেন, কেন রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের উপর বই আছে, জাপান তাকে ধিক্কার দিয়েছিলেন যখন ন্যাশনালিজমের বিরোধিতা করেছিলেন তিনি, এই বিষয়টাকে আমি একটু জানতে চাইছি, এটা আমার প্রথম প্রশ্ন।
তো ধন্যবাদ বিশ্বনাথ রায়, আমি আমার প্যানেলিস্টদের কাছে জিজ্ঞাসা করি ওনারা কি জবাব দেন, ধন্যবাদ।
আমাদের সৌভাগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নিজেই রবীন্দ্র চর্চা করছেন এমন কাউকে প্রশ্ন উপস্থাপক হিসেবে পেলাম। তিনি জানতে চাইছেন রবীন্দ্রনাথ যে স্বাদেশিকতা বা রাষ্ট্রভাবনার চাইতে সমাজকে বড় করে দেখেছিলেন সেটা বর্তমান সময়ে কতটা কার্যকর বা তাঁর কাছ থেকে আমরা কতটা উপকৃত হতে পারি। তো এই প্রশ্নের জবাবের জন্য আমি প্রথমে জিল্লুর রহমান সিদ্দিকি আপনাকে অনুরোধ করব, আর কেতকী কুশারী ডাইসনকে আমরা পেয়েছি, উনি লাইনে আছেন, ওনার কাছেও পরে যাচ্ছি। জিল্লুর রহমান সিদ্দিকি,
আমি যতদূর দেখছি রবীন্দ্রনাথের লেখার ভিতর দিয়ে যে রাষ্ট্র চেতনা বলতে কিংবা জাতীয়তাবাদ সম্বন্ধে তিনি খুব বেশি কিছু বলেছেন বলে আমার মনে পড়ছে না, তার চিন্তায় সমাজটাই গুরুত্বপূর্ণ ছিল এবং সামাজিক প্রসঙ্গে তার অনেক কথা আছে। সারা জীবন তিনি সমাজ প্রসঙ্গে, সমাজের উন্নয়ন, সমাজের সমস্যা এগুলো নিয়ে ভেবেছেন। তবে এর একটা ব্যাখ্যা আছে, সেটা হলো এই যে রবীন্দ্রনাথ যে কালে বেঁচে ছিলেন সে সময় তো ভারত রাষ্ট্র হিসেবে দেখা দেয়নি, সুতরাং রাষ্ট্রচিন্তার অবকাশও তার খুব বেশি একটা ছিল না, কিন্তু সমাজটা বরাবর ছিল, সমাজ একটা সনাতন জিনিস। তো আজকের দিনে যেমন একটা সমাজ আছে তেমনি আবার রাষ্ট্রেরও একটা অস্তিত্ব আমরা প্রবলভাবে দেখতে পাচ্ছি। তো সুতরাং আজকে রবীন্দ্রনাথের যে সমাজ ভাবনা এবং যে ভাবনার মধ্যে রাষ্ট্রের কোন বিশেষ গুরুত্ব আমরা দেখছি না, সেখানে সেই সমাজ ভাবনাটা কতটা প্রাসঙ্গিক এই কথাটা উঠতেই পারে। কথা হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্র তো ক্রমেই পরস্পরের কাছে আসছে বলে আমি বিশ্বাস করি। যখন রাষ্ট্র ছিল না তখন সমাজ ছিল, এখন রাষ্ট্র এসছে সমাজও আছে, সমাজ তো বিলুপ্ত হয়ে যায়নি। সুতরাং তার যে সমাজ চিন্তা, সেই সমাজ চিন্তার দ্বারা রাষ্ট্র কতদূর উদ্বুদ্ধ হবে, তার কার্যক্রম স্থির করবে, এই চিন্তাটা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের জন্য অবশ্যই এটা একটা প্রাসঙ্গিক চিন্তা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তারা রবীন্দ্রনাথের কাছে তেমন কিছু পাবেন বলে আমি মনে করি না। তবে তার সমাজ ভাবনা যেটা, সেই সমাজ ভাবনাটা এখন আজকের বা যেটা ভারত রাষ্ট্র ধরা যায় সেখানে তো তৃণমূল পর্যায়ে, যেমন পঞ্চায়েত পর্যায়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গের কথা বিশেষ করে আমার মনে পড়ছে যেখানে পঞ্চায়েত ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, সারা ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার কথা চিন্তা করছি, এই যে চিন্তাগুলো স্থানীয় স্বায়ত্তশাসন, এই স্থানীয় স্বায়ত্তশাসনের সঙ্গে সমাজ ভাবনাটা অত্যন্ত গভীরভাবে জড়িত। তো সেই দিক থেকে যদি আমরা আমরা এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে শক্তিশালী করি তাহলে রবীন্দ্রনাথের সমাজ ভাবনা, সমাজ চিন্তা আমাদের নানাভাবে আমাদের কাজে আসবে বলে আমি মনে করি।
কেতকী কুশারী ডাইসনকে লাইনে পেয়েছি, কেতকী কিছু বলবেন এই বিষয়ে?
হ্যাঁ, আমি বলতে পারি।
হ্যাঁ বলুন।
রবীন্দ্রনাথের নেশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ চিন্তা আছে। নেশন কি বলে তার একটা প্রবন্ধ আছে, তাছাড়া তার ন্যাশনালিজম বলে তার ইংরেজিতে বই আছে। রবীন্দ্রনাথ এ বিষয়ে খুবই প্রাজ্ঞ চিন্তক ছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে যে প্রতিযোগী অত্যন্ত আগ্রাসী পাশ্চাত্য মডেলের জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম দেখেছিলেন, তিনি সেটা পছন্দ করেননি, কারণ তিনি জানতেন যে এইরকম মানে আত্মসর্বস্ব আত্মকেন্দ্রিক জাতীয়তাবাদ পরস্পরের মধ্যে বিরোধ বাধায়, যেটা ইউরোপে ঘটেছে এবং প্রচণ্ড তাতে মানুষের ক্ষতি হয়। তাই তিনি আর ভারতে তিনি দেখেছিলেন যে মানুষ তৃণমূল সমাজকে বাদ দিয়ে শুধু ব্রিটিশ খেদানোর জন্য তার আন্দোলন করে যাচ্ছে, সেটা একটা পলিটিক্যাল বা রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক স্তরে। কাজে সেখানে তিনি সমাজের দিকে আমাদের আঙ্গুল বা দৃষ্টি ফিরিয়েছিলেন। আর তাছাড়া তিনি গান্ধীর আন্দোলনের সময়, গান্ধী যখন অসহযোগ আন্দোলন আরম্ভ করলেন, তিনি তখন সহযোগিতার কথা বলেছেন, বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতার কথা। এবং বিশ্বভারতীর পত্তন হল তার সেই প্রতিবাদ থেকে যে তিনি অন্যদের সঙ্গে অসহযোগিতা করবেন না, তিনি সহযোগিতা করবেন। কাজে তিনি এক প্রথম আন্তর্জাতিক চিন্তক আমাদের। কাজে তিনি এখনকার যে বিশ্বায়িত আন্তর্জাতিক যুগ, সে সময় তো রবীন্দ্রনাথের অনেক কিছু বলার আছে, দেবার আছে। তিনি খুব দূরদর্শী চিন্তক এবং ভাবুক ছিলেন বলে আমার মনে হয়।
কেতুকি, এবারে আমি মনে হচ্ছে ঢাকা থেকে একটা প্রশ্ন আসছে, ওটা নিয়ে নিই। হ্যালো,
হ্যাঁ,
আমার নাম সৈয়দ আনোয়ারুল হাফিজ, আমি ঢাকা থেকে বলছি।
বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে এইরকম, রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা বলে ডেকেছিলেন, গান্ধীজিও রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি দিয়েছিলেন, কিন্তু দেশ স্বাধীন করার উদ্দেশ্যে কি তিনি গান্ধীজির অহিংস পন্থাকে বেশি দাম দিতেন, না সুভাষ বসুর সহিংস পন্থাকে বেশি প্রয়োজনীয় মনে করতেন? দাসের দেশ নাটকটি তিনি সুভাষকে উৎসর্গ করেছিলেন। আর লোকে বলে তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো, এই গানটি নাকি সুভাষের উদ্দেশ্যেই লেখা। ঘরে বাইরে নাটকটিতে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন। গান্ধীর জন্য কোন গান বা নাটক তিনি রচনা করেননি আমি যতদূর জানি। তাই আমার প্রশ্ন হচ্ছে যে প্যানেলের সবাই কি মনে করেন যে দেশ স্বাধীন করার পক্ষে তিনি সুভাষের সহিংস নীতিকেই বেশি ফলো করতেন, কিংবা গান্ধীজির অহিংস নীতিকেই সমর্থন করতেন?
আচ্ছা, প্রশ্নটা কি, প্যানেলিস্টরা কি বলেন? ধন্যবাদ। প্রশ্নটা মনে হয় সবাই শুনলেন। তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এই প্রশ্নের জবাবের জন্য আমাদের প্যানেলিস্ট তিনজনের কাছে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
অসিত বরণ ঘোষ, আপনি বোধহয় লাইনে আছেন, এখনো কোনো প্রশ্নের জবাব দেননি। এই যে প্রশ্নটা হল, আনোয়ারুল হাফিজ করলেন ঢাকা থেকে, গান্ধী এবং সুভাষ বোস সম্পর্কে ওটা বলুন একটু আপনি ওর জবাব।
হ্যাঁ, আমি সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি।
নমস্কার।
থেকে একমাত্র ঢাকা থেকে যে প্রশ্নটা করলেন, খুবই সুন্দর প্রশ্ন। আমি আমার খুব সীমিত বিদ্যাবুদ্ধি থেকে যেটা বলি সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের মধ্যে যে নানান রকম যে বিপরীতমুখী প্রবণতার বৈশিষ্ট্যের একটা অদ্ভুত সমন্বয় হয়েছিল আমরা দেখেছি। একদিকে যেমন তিনি বীর্যবত্তা মহত্ব একে মানে গৌরবান্বিত করেছেন, মানুষের যেখানে মহাত্মা গান্ধীর তাকে প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন যে দেশকে পেতে হয় শুধু জন্মসূত্রে নয়, ত্যাগের মাধ্যমে, সেবার মাধ্যমে, মর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের কাছে, আমাদের অনেকের কাছেই এইরকম ভাবে একটা দেশকে পেয়েছিলেন, তার অনিঃশেষ অফুরন্ত ত্যাগের মাধ্যমে, সেবার মাধ্যমে, তার মর্মের মাধ্যমে। এইখানে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন, যে কারণে একই রকম নমস্কার জানিয়েছিলেন ঋষি অরবিন্দকে, অরবিন্দ রবীন্দ্র লহ নমস্কার। সেখানেও একই ব্যাপার, শ্রী অরবিন্দ যেভাবে তার সেবার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, তপস্যার মাধ্যমে দেশকে আপন করে পেয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে ব্রিটিশের কাছে দেন দরবার করে কিছু হবে না। তার অনেকগুলো দৃষ্টান্ত আমরা ইতিহাসে পাই। ইলবার্ট বিল যখন হয়, তখন রবীন্দ্রনাথের বয়স 21-22 এরকম বয়স, সেখানে ইলবার্ট বিলের যে বিরোধিতা এসেছিল, তখন রবীন্দ্রনাথ এই বিষয়গুলিকে তার মর্মকে স্পর্শ করে তিনি বুঝেছিলেন যে ব্রিটিশের কাছ থেকে দেন দরবার করে কিছুই হবে না, ভিক্ষায়াং নৈবচ নৈবচ সংস্কৃত কথা আছে। তার জন্য একজন আর একজন বীরত্বের দরকার। এই বীর্যবত্তা সেই আধুনিক যে মাসুলম্যানের ব্যাপারটা নয়, এই বীর্যবত্তার সঙ্গে তার সেবাও থাকবে, তার মহত্ব থাকবে। নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে একদিকে যেমন সেব্যব্রত ছিল, তেমনি দেশ ও মাতৃকার জন্য জীবন পণ করার যে একটা আত্মোৎসর্গমূলক মানসিকতা এটাও ছিল। এবং চূড়ান্ত বিশ্লেষণে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে এই দুটো সমন্বয় ঘটতে হবে। সেই সমন্বয়টা সম্ভবত উনি নেতাজি সুভাষের মধ্যে প্রত্যক্ষ করেছিলেন, তাই তার মানে শ্রদ্ধাটি তার বয়সে বহু কনিষ্ঠ হলেও সুভাষের প্রতি চলে গিয়েছিল। এর একটা সমন্বয় রবীন্দ্রনাথ বোধ হয় করতে চেয়েছিলেন আমি যেটুকু বুঝেছি। নমস্কার।
আচ্ছা, এই প্রশ্নের উপরে কি জিল্লুর রহমান সিদ্দিকী আপনি কিছু বলতে চান? হ্যালো, হ্যাঁ, ওই এই যে প্রশ্নটা আনোয়ারুল হাফিজ করেছিলেন ঢাকা থেকে সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী সম্পর্কে, এ বিষয়ে আপনার কোন বক্তব্য আছে?
মহামানব যারা বলে যে তাতে একটা ধারণা ছিল, এবং সবসময় মনে হয় যে তিনি সেই মহামানবের আগমন এর দিকে চেয়েছেন, নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে দেশের উদ্ধারের জন্য, মানুষের উদ্ধারের জন্য, এরকম একটা চিন্তা রবীন্দ্রনাথের বরাবরই ছিল বলে মনে হয়। তবে আমি যে দেখতে পাচ্ছি, বিশেষ করে 70 বছর বয়সে রাশিয়াতে গিয়ে তিনি যে 13 বছরের মধ্যে একটা জাতির, একটা জনগণ অবহেলিত, একেবারে নিষ্পেষিত, একেবারে পায়ে তলে পড়ে আছে, তাদের যে উত্থান দেখে তার যে তিনি অনুভব করেছিলেন, যে উত্তেজনা, যে আনন্দ এবং তার যে প্রকাশ ঘটিয়ে সেটা তার চিঠিতে, তাতে মনে হয় যে শেষ পর্যন্ত তার চিন্তাটা ছিল মানুষের নিয়ে, অধঃপতিত সমাজের পতিত মানুষ, দলিত মানুষ, এদেরকে নিয়ে। এবং সবসময় দেশের অধিকাংশ মানুষ যে খুব একটা অমানবিক পরিস্থিতির মধ্যে আছে, সেই চিন্তাটা তাকে সবসময় পীড়িত করেছে। নিজের সাধ্যমতো তিনি তাদের চেষ্টা করেছেন জমিদার হিসেবে, পরবর্তীকালে যখন তিনি শান্তিনিকেতনে এসেছেন তখন শ্রীনিকেতন প্রতিষ্ঠার ভিতর দিয়ে তিনি গ্রাম উন্নয়নের কথা চিন্তা করেছেন, এবং রাশিয়ায় যে কাজ ওরা 13 বছরের মধ্যে যে বিস্ময়কর কাজ করেছে সেটাতে তিনি মুগ্ধ। যদিও একই সঙ্গে তিনি জানেন যে এই যে নতুন তন্ত্র এসছে, সেই তন্ত্র সম্বন্ধে তার যারা বিরোধীরা তারা কি বলছে, তারা বলছে যে এটা এক ধরনের ডিক্টেটরশিপ এবং এদের বিরুদ্ধে যাওয়াটা অত্যন্ত ক্ষতিকর, কেউ যেতে পারে না। বলছেন যে এটা আছে, আমি মানি, কিন্তু আমি যে যেটা সদর্থক দিক সেই দিকটাই আমি দেখছি, নগর্থক দিকটা নিয়ে আমি বেশি ভাবিত নই। এই যে একটা বিশাল জাগরণ হলো একটা মানুষের, এটাতে তিনি অত্যন্ত আনন্দ এবং উত্তেজনা বোধ করেছেন, ভেবেছেন যে এটা কেন আমাদের দেশে কেন এটা হচ্ছে না।
আমার মনে হয় আনোয়ারুল হাফিজ আপনার প্রশ্নের জবাব আপনি পেলেন বিস্তারিতভাবে। এবারে আমি পরের প্রশ্নে যাই।
আমি মীরা রায় কলকাতা থেকে বলছি।
হ্যাঁ বলো।
রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক চিন্তার উপর আমার প্রশ্নটা হলো, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ও দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে রবীন্দ্রনাথের সাহিত্যে রাষ্ট্রনৈতিক চিন্তায় কি প্রভেদ ঘটেছিল?
আচ্ছা, এটুকুই প্রশ্ন তোমার? মীরা রায়ের প্রশ্নটি ছোট হলেও এর একটা ব্যাপক বর্ণনা থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে। তো এ ব্যাপারে আমি কেতুকি কুশারীকে বলি কিছু বলতে।
আমি তো আগের প্রশ্নটার কথাই ভাবছিলাম, গান্ধী আর সুভাষ বোসের কথা ভাবছিলাম। আসলে রবীন্দ্রনাথের মধ্যে অনেক রকমের বীর্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আছে। তিনি যেরকম গান্ধীর মর্ম বুঝেছিলেন,
আসলে কিন্তু এখন মীরা রায়ের প্রশ্নটা গান্ধীর উপরে নয়, ওর প্রশ্ন ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে রবীন্দ্রনাথের লেখাতে, সাহিত্যে তার কি প্রতিফলন, কি আছে, কি প্রভেদ আছে, এ বিষয়ে কিছু বলতে পারবেন?
চার অধ্যায়ের কথা বলা যায়।
বলুন।
গোড়া একরকমের জাতীয় চেতনা প্রকাশ গোড়ার মধ্যে, সেখানে গোড়া হলো গিয়ে আগের পর্যায়ে, তাই না? আগের পর্যায়ে উনি দেখাচ্ছেন যে কেউ একজন ভারতীয় কিভাবে হয় বা হিন্দু কিভাবে হয়। সে একটি আইরিশ অরফান, একদম মাতৃপিতৃহীন শিশু, সে দেখল যে সে মৌলবাদী ধরনের হিন্দুত্বের মাধ্যমে সে ভারতীয় হতে পারছে না। যখন সে জানলো যে আসলে সাদা লোক, তখন সে সত্যিকারের ভারতীয় হল। এটা একটা প্রগাঢ় আয়রনি। আর এই প্রসঙ্গে চার অধ্যায় নাটকটি, উপন্যাসটি আর ঘরে বাইরে উপন্যাস, এই দুটোর মধ্যে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক ভাবনা অনেকটাই আছে। ঘরে বাইরেতে উনি অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে কিছু বলেছেন, আর চার অধ্যায় উনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেছেন।
মীরা রায় মনে হয় তার প্রশ্নের জবাব পেলে। এবারে পরের প্রশ্নে যাই।
কানাডার টরন্টো থেকে বলছি। আমার এই প্রশ্নটি আলোচকত্রয়ীর উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ উগ্র সাদেশিকতার বিপদ সম্পর্কে গোড়া থেকেই সচেতন ছিলেন, যা কিনা তাঁর ঘরে বাইরে উপন্যাস সহ অন্যান্য রচনায় ঘুরে ফিরে এসেছে। তিনি যে জাতিরাষ্ট্রের ধারণার ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না, সেটাও আমরা ধরে নিতে পারি। কিন্তু যে প্রশ্নটি অবধারিতভাবে চলে আসে সেটা হচ্ছে, যদি 1931 সালে প্রকাশিত রাশিয়ার চিঠি প্রসঙ্গটি বাদ দেই, তাহলে ইউরোপে যে মার্ক্সীয় দর্শনের প্রভাবে বিকল্প একটি রাষ্ট্রচিন্তার প্রয়োগ পরীক্ষা চলছিল এবং বাঙালি মনীষী মানবেন্দ্রনাথ রায় সহ অন্যান্য সমাজ নেতারা এতে যে প্রভাবিত হচ্ছিলেন, রবীন্দ্রনাথ সে সম্পর্কে তেমন উৎসাহী ছিলেন না কেন? তাছাড়া শ্রেণী প্রশ্নটা কি তিনি আদৌ তার রাষ্ট্রচিন্তায় কখনো স্থান দিয়েছিলেন?
আচ্ছা, এটাই আপনার প্রশ্ন।
হ্যাঁ,
ধন্যবাদ। এই প্রশ্নটি করল কানাডার ইকবাল করিম হাসনু। আমি জানি সে জার্নাল নামে কানাডা থেকে একটি ত্রৈমাসিক বাংলা ম্যাগাজিন বের করে থাকে যাতে চিন্তাশীল রচনা স্থান পায়, এবং কেতকী কুশারী ডাইসনের লেখাও আমি এই ম্যাগাজিনে দেখেছি। এ ব্যাপারে আমি অসিত বরণ ঘোষকে কিছু বলতে বলছি।
এখানে যিনি প্রশ্নটা করেছেন খুবই সুন্দর প্রশ্ন করেছেন আমি মনে করি। এই প্রশ্নের উত্তরটি বোধহয় কিছুটা আমার মনে হয় রবীন্দ্রনাথের যে মানে কালান্তর প্রবন্ধের যে বইটা আছে সেখানেও মানে ওই রাষ্ট্রনৈতিক চিন্তার মধ্যে দিয়ে সমাজ চিন্তার মধ্যে একদিকে রবীন্দ্রনাথ বলছেন যে জীবনের মানে যা কিছু আমাদের মহত্তম দান তার পূর্ণ বিকাশ আমাদের অন্তঃপ্রকৃতির মধ্যে থেকেই। এখানে আবার বলছেন যখন আমরা বাইরের কিছুতে মুগ্ধ হই তখন লুব্ধ মন অনুকরণের মরীচিকা বিস্তারের দ্বারা তাকে নেবার কাজে ব্যগ্র হয়, অনুকরণ প্রায় অতিকরণে পৌঁছায়। এই যে রবীন্দ্রনাথ বলছেন যে আমরা যদি মহৎ কোনো দান বাইরের দান তখনই নিতে পারি যখন সেই সমস্তটাকে আমরা আমাদের অন্তরাত্মার ভিতরে আত্মসাত করতে পারি, যেটা অ্যাবজর্ব করি, যেটা মানে প্রখ্যাত শিক্ষাবিদ মারিয়া মন্তেসরি তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ যে অ্যাবজর্বেন্ট মাইন্ডে বলেছেন যে একটা শিশু জন্ম ভূমিষ্ঠ হওয়ার থেকে 5 বছর পর্যন্ত যা কিছু জ্ঞান অর্জন করে সে লার্ন করে না, সেটা অ্যাবজর্ব করে। রবীন্দ্রনাথের আশঙ্কা ছিল যে বাইরে থেকে যে তত্ত্বগুলো আসছে তত্ত্বগুলি তাদের দেশে বিশেষ একটা আর্থসামাজিক কাঠামোর মধ্যে যেভাবে সেটা প্রযুক্ত হয়েছে তাতে যে ফলটি পাওয়া গেছে সেইটা যদি আমরা আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে নয় আমাদের সমাজ কাঠামোর মধ্যে, কারণ সমাজের মধ্যেই ভারতবর্ষের বৃহত্তর প্রাণ পরিব্যাপ্ত হয়েছিল যেটা ইউরোপে ছিল না, সোভিয়েত রাশিয়াতে বা ইউরোপে আমেরিকাতে ছিল না, ভারতীয় যে আত্মা ভারতবর্ষের মানুষের আত্মা তা সমাজের মধ্যে ব্যক্ত ছিল, সেই সমাজের অন্তর্নিহিত যে সত্তার মধ্যে যদি ওটাকে অ্যাবজর্ব করে রবীন্দ্রনাথকে আত্মসাত বলছেন তা যদি করতে না পারি তাহলে আমরা সেটাকে আমরা ফলপ্রসূ হব না, তখন আমরা বাইরের কিছুতে মুগ্ধ হই যখন লুব্ধ মন অন্তঃকরণের মরীচিকা বিস্তারের দ্বারা তাকে নেবার ব্যগ্র হয়, অনুকরণটা অতিকরণে হয়ে যায়। এবং পরবর্তীকালে এইটা আমাদের মধ্যে নানান রকম কন্ট্রাডিকশন হয়, নানান রকম যেটা আমরা পরবর্তীকালে দেখেছি আমাদের ভারতবর্ষে দেখেছি যে বিভিন্ন ভারতীয় বা ভারতবর্ষের বাইরে যে তত্ত্বগুলি এসছে সেগুলোকে হুবহু এখানকার আত্মসামাজিক এখানকার মানুষের হাজার বছরের ধর্ম সংস্কৃতি তার লোকজ প্রজ্ঞা এগুলোকে অস্বীকার করে বা গ্রাহ্য না করে বাইরের কতগুলি তত্ত্ব হুবহু তার খোল সহ এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ হাজার বছরে লালিত তাদের যে ঐতিহ্যিক বোধ যে চেতনা তার সঙ্গে সেটা মেলেনি, এটা অঙ্গাঙ্গি মেলেনি, ইন্টিগ্রেটেড হয়নি বলে বিরোধ হয়েছে, যে বিরোধটার ফল আজও আমরা আমাদের দেশে ভোগ করছি। এই জন্যই রবীন্দ্রনাথ এটাকে পুরোপুরি ওকে সমর্থন করতে পারেননি বলে আমার মনে হয়েছে। নমস্কার,
ধন্যবাদ অসিত বরণ ঘোষ। আমরা এবার একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
আমি প্রীতেন্দ্র মুখার্জি প্যারিস থেকে বলছি।
হ্যাঁ বলুন।
কিশোর রবীন্দ্রনাথ হিন্দু মেলায় বক্তৃতাকালীন প্রতিবাদ জানিয়েছিলেন পথে ঘাটে গোরা সৈন্যদের গর্হিত আচরণে অপমানিত নেটিভদের দুর্দশার বিরুদ্ধে। 1899 সাল নাগাদ কলকাতা সেন্ট্রাল কলেজের একটি ছাত্র উদ্ধত ইংরেজদের পাল্টা জবাব দিতে থাকেন। বিবেকানন্দের স্নেহধন্য এই যতীন মুখার্জি তাঁর সৎসাহস ও শক্তির জন্য অভিনন্দিত হন। তবে রবীন্দ্রনাথ বঙ্গদর্শন পত্রিকার 2 সংখ্যায় রাজকুটুম্ব ও ঘুষাঘুষি নামে প্রবন্ধ 2 ছাপেন। মুষ্টিযোগের মতো চিকিৎসা নেই তিনি মেনে নেন, কিন্তু তবু তিনি সতর্ক করে দেন যে ভারতীয় কেউ কোন ইংরেজকে মারলে শাসকদের চোখে তা দিয়ে ভারতের রাজশক্তিকে আঘাত করা হয় ইংরেজের প্রেস্টিজকে ক্ষুণ্ণ করা হয়।
তো এখানে রবীন্দ্রনাথের ওপরে আপনার কি প্রশ্ন?
রবীন্দ্রনাথ মন্তব্য করেন যে মারা উচিত বললেই মারা যায় না, মারা অভ্যাস করা চাই। এই 1903 সালেই শ্রীঅরবিন্দ বাংলায় গুপ্ত সমিতি গঠনের দায়িত্ব অর্পণ করেন যতীন মুখার্জির হাতে, মারা অভ্যাস করাতে।
তাহলে তিনি তো রাজনীতিতে বেশি সংশ্লিষ্ট ছিলেন, কিন্তু অনেকে বলেন তিনি ছিলেন না কেন।
এবং তাঁরই সেই সূত্র ধরে তার বন্ধু যিনি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, স্বদেশীর আগুনে ইন্ধন দেবার কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথকে ধন্যবাদ জানিয়ে 1314 সালের আশ্বিনের প্রবাসীতে একটি প্রশ্ন করেন, ইংরেজের ভ্রুকুটি দর্শনে ঠান্ডা হতে বলাটা কি যুক্তিযুক্ত হল? এই প্রশ্নের উত্তর কি মিলছে? এখন তো রবীন্দ্রনাথের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এ বিষয়ে এখনো কোন আলোচনা আমি দেখিনি।
তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে প্রশ্নটা করার জন্য। পৃথেন্দু মুখার্জিকে একজন প্রবীণ অধ্যাপক প্যারিস থেকে কল করলেন। রবীন্দ্র চর্চা করেন প্যারিসে ফরাসি ভাষায় বাংলা সাহিত্য অনুবাদ করেছেন, তিনি আমাদের অনুষ্ঠানে যোগদানে আমরা কৃতজ্ঞ। এই প্রশ্নের জবাব দেবার জন্য আমি কেতকী কুশারী ডায়সনের কাছে যাচ্ছি প্রথমে।
কিন্তু ওই প্রবন্ধগুলি না পড়ে নিলে তো চট করে এরকম মৌখিকভাবে উত্তর দেওয়া যায় না।
ঠিক ঠিক ঠিক।
তবে ওনার প্রশ্নটা ছিল অন্যরকম, যে এই যে এক কথায় উনি ইংরেজদের বিরুদ্ধে বলছেন যে করোনা, আবার ঘুষোঘুষি শিক্ষা দিচ্ছেন, তো
মানে উনি বলছেন যে নিজের উপরে আত্মবিশ্বাসটা দরকার, খালি মারামারি করে তো আর স্বাধীনতা পাওয়া যাবে না, সেটা উনি বিলক্ষণ জানতেন। উনি তো জানতেন স্বাধীনতার আসল শিকর হল গ্রামে, এবং সেই গ্রামে জলসিঞ্চন তো তিনি করেছিলেন, তিনি শ্রীনিকেতন করেছিলেন না, সেখানে শ্রীনিকেতনে উনি সমস্ত আমাদের লুপ্ত নানান রকমের কুটির শিল্পকে তিনি পুনর্জাগ্রত করার চেষ্টা করেছিলেন, এবং তার আওতায় যেসব জিনিস হল, যেসব চর্মশিল্প, বাটিক শিল্প, ছাপার কাজ, এগুলো তো এখন সারা ভারতে ছড়িয়ে গেছে।
তারপরে আত্মপ্রতিষ্ঠা হওয়ায় উনি উদ্বুদ্ধ করেছিলেন,
আত্মপ্রতিষ্ঠার উপরে জোর দিয়েছেন, খুব সহজেই একটা আন্দোলন করা যায় যে শাসকদের খেয়া দাও, বিদেশি শাসকদের খেয়া দাও, সেটা খুব সহজ, সেটা খুব আবেগ নির্ভর। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন যে এর মধ্যে একটা অধ্যাস আছে, আত্মছলনা আছে, আসল যে কঠিন কাজ গ্রামের লোকেদের জীবনযাত্রার মান উন্নত করা, প্রজাদের উপকার করা, তাদের সুবিধে তারা জর্জরিত হয়ে যাচ্ছে।
এর থেকে আমরা এই এটাই উপদেশটাই পাই যে আত্মপ্রতিষ্ঠা হওয়া, সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা বেশি দরকার।
আর তাছাড়া আরেকটা পয়েন্ট হয়তো এখনো কেউ বলছেন না, সেটা হল রবীন্দ্রনাথ কিন্তু জানতেন যে ভারতীয় এই অনেকদিনের পুরনো আবহমান সমাজের দোষগুলো কোথায়, তাই জন্য উনি হেমর দুর্বাদেশ লিখেছেন, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন,
হ্যাঁ একেবারে, জাতি ভেদ এই সমস্ত বিরুদ্ধে উনি খুব সোচ্চার হয়েছিলেন।
তো এবারে হ্যালো, কেউ আপনি বলবেন? অসিত বরণ ঘোষ,
আমি একটা কথা আমি
শ্রীমতী
কেশর কেতরি সঙ্গে, সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথ সম্ভবত, আমি সম্ভবত বলছি, মানে এটা আগেও তো আমাদের পড়া ছিল না, সম্ভবত তার অচলায়তন নাটকের মধ্যে একটা জায়গায় এরকম ঘটনা আছে যে যখন একজন অচলায়তনিককে মানে হত্যা করলো এদেরকে সন্ত্রাংশুদের, সেই সময় ওই দাদা ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছে অচলায় সন্ত্রাংশুদের একজন নেতা, যখন দেখা হলো তখন সে তিনি বলছেন যে দাদা ঠাকুর তুমি একবার আমাকে আদেশ করো, আমার ওদের মন্দুটা খসানোর জন্য হাতটা নিষ্পিস করছে, তুমি একবার অনুমতি দাও আমি ওদের মন্দুটা খসাই। তখন মানে দাদা ঠাকুর একটা কথা বলেছিলেন যে গণেশ সম্ভবত, সরি সেটা আমার ভুল হতে পারে, বহু বছর আগে পড়া, যে গণেশ তোর হাত নিষ্পিস করছে মন্দু খসানোর জন্যে, তাহলে বল তোর হাত হাত ছাড়া হয়ে গেছে। কেতকীটা বলেছেন এটা আমিও একমত, রবীন্দ্রনাথ আত্মপ্রতিষ্ঠার জন্য, কারণ শক্তির উৎস তো বন্দুকের নল নয়, শক্তির উৎস আত্মার গভীরে থেকে, সেইখানে যদি হাত ছাড়া হয়ে যায় কোথায় কোথায়, তাহলে তো সংগ্রামটা সুদূর প্রসারী হতে পারে না, এই বিষয়টাই।
তাহলে ওই হিংসার বদলে প্রতিহিংসা হয়।
জিলোমা সিদ্দিকী সাহেব কিছু যোগ করবেন?
আমি
হ্যাঁ
আত্মশক্তির কথা তো উনি বরাবরই বলেছেন যে বাইরের সাহায্য হাত পাতার বিরুদ্ধে তিনি সবসময় থেকেছেন এবং আত্মশক্তি নিজের শক্তিতে দাঁড়াতে হবে, নিজের উদ্ধার নিজেই বের করতে হবে, এটা তার চিরকালকার একটা বাণী। আর ওই আর যে ভারত ১০০ বছর ধরে ব্রিটিশ শাসনে ভারতের যে দুর্গতি হয়েছে সেই দুর্গতির কথাটা বলতে তিনি কখনোই থামেননি। আবার একই সময়ে তিনি ব্রিটিশ শাসন ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটিশকে তিনি অনেক অন্যান্য ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির তুলনায় অনেকটা উদার এবং উদার বলে রায় দিয়েছেন।
এই আসলে দ্বৈত মানসিকতাটা সম্পর্কে
আমরা পরাধীন থেকে ইংরেজির অধীনে, কিন্তু তবু আমরা কিছু অন্যায় হলে আমরা আইনের সাহায্য নিতে পারি এবং আইন আমাদের দিকটা দেখে। এটা কিন্তু সব সব অন্যান্য অনেক ইউরোপীয় উপনিবেশিক শক্তির সম্বন্ধে বলা যাবে না, তারা অনেক বেশি কঠোরতার সঙ্গে তাদের উপনিবেশ শাসন করেছে। সেখানে তিনি ইংরেজদেরকে কিছুটা বাহবাই দিয়েছেন, মানে তিনি এমন কিছু বলতে চাননি যাতে করে তার যে ন্যায়বোধ যেটা সেই ন্যায়বোধের প্রতি প্রূফ মাত্রায় দেখে তিনি কথা বলতে চেয়েছেন। তার যে ক্ষোভ সেই ক্ষোভের কথাটাও তিনি যেভাবে ব্যক্ত করেছেন, বিশেষ করে একেবারে মৃত্যুর কিছুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান মিস র্যাথবোন তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ভারতকে কি দিয়েছি, তাতে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে সে মিস র্যাথবোনের চিঠির উত্তরে তিনি বলেছেন যে তোমরা কি দিয়েছ, একদিনে আমার তোমরা আমাকে কি দিয়েছ, দারিদ্র ছাড়া অজ্ঞতা ছাড়া ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষোভের কথাটা আমার খুব মনে পড়ছে, আমার মনে আছে আমি তখন স্কুলে পড়ি, মিস র্যাথবোনের চিঠির উত্তরে রবীন্দ্রনাথ যে কথাগুলো বলেছিলেন তাতে তার সেই বৃদ্ধ কবির ক্ষোভটা খুব চমৎকার প্রকাশ পেয়েছিল। একদিকে তিনি খুব ক্ষুব্ধ, আবার অন্যদিকে যতটা ক্রেডিট দেওয়া যায় ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটিশকে সেটাও তিনি দিতে চেয়েছেন।
পৃথেন্দু মুখার্জি নিশ্চয়ই তার প্রশ্নের জবাব পেলেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে।
এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবারে দেখি পরে আর কে প্রশ্ন করছে।
হ্যালো, আমি অর্চনা সরকার বলছি কলকাতা থেকে। আমি রবীন্দ্র ভারতীতে মাস্টার ডিগ্রি করছি এমএ, আর আমার আপনাদের আলোচনায় একটা খুব সাধারণ প্রশ্ন। আমি কালান্তর প্রবন্ধটা পড়েছি, খুব অল্প সময়ে পড়েছি এটা, তো আমার কালান্তর প্রবন্ধটা পড়ে মানুষের দ্বন্দ্বটাকে নিয়ে আমার একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ এই কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত যে বিভিন্ন প্রবন্ধের তার যে দেশজ আন্তর্জাতিক রাষ্ট্রনীতি ও রাজনীতির ক্ষেত্রে যে ভাবনাটা কাজ করেছে সেটার বিষয়ে আমার জানা।
এ বিষয়ে তুমি আমাদের আলোচকদের কাছে জানতে চাইছো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
ধন্যবাদ।
তো অর্চনা কলকাতা থেকে প্রশ্ন করলো, আমার মনে হয় এবার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি আলোচকদের সবার কাছেই যাব একটু একটু করে, কিন্তু সংক্ষেপে জবাব দেবার একটু চেষ্টা করলে ভালো হয়। প্রথমে অসিত বরণ ঘোষ।
আমি খুব সংক্ষেপে বলি যে রবীন্দ্রনাথ যে তার প্রবন্ধে যিনি একটু আগে বললেন কালান্তর পড়েছেন, সেখানেই যদি তিনি ভালো করে দেখেন রবীন্দ্রনাথ সেখানেই বলছেন যে চিরদিন ভারতবর্ষ এবং চীনে সমাজতন্ত্রই প্রবল এবং রাষ্ট্রতন্ত্র তার নিচে, মানে দেশ যতবার বাইরের থেকে বা ভিতর থেকে আক্রমণ হয়েছে তখন সমাজ দেশকে রক্ষা করেছে তার সম্মিলিত শক্তিতে ভিতরের থেকে এসছে। যে কথাটি একটু আগে অনেক প্রজ্ঞাপন আলোচকরা বললেন যে সমাজ থেকেই বিদ্যা ব্যবস্থা হয়েছে, তৃষ্ণার থেকে জল দিয়েছে, কুলিতকে অন্ন দিয়েছে, পূজার্থীকে মন্দির দিয়েছে, অপরাধীকে দণ্ড দিয়েছে, শ্রদ্ধকে শ্রদ্ধা দিয়েছে, গ্রামে গ্রামে দেশের চরিত্র রক্ষণ করেছে, তার স্ত্রীকে প্রতিষ্ঠা করেছে, দেশের ভিতর থেকে এসছে। কাজে রবীন্দ্রনাথ যে ইউরোপীয় কনসেপ্ট অফ স্টেট ক্রাফট যেটা আর কি, এটা বাইরের থেকে চাপিয়ে দেওয়া, যেমন গ্রিসে ছিল, রোমে ছিল, এটাকে উনি খুব পছন্দ করেননি, কারণ সেখানে দেশের প্রাণ ওই রাষ্ট্রতন্ত্রের যন্ত্রের মধ্যেই স্টেট ক্রাফটের মধ্যেই বদ্ধ ছিল। তারপরে যখন গ্রিসের স্টেটগুলো একটার সঙ্গে একটা দ্বন্দ্ব বাঁধল, সংঘাত বাঁধল, ভেঙে চুরমার হয়ে গেল, তখন প্রাচীন গ্রিসকে হারিয়ে ফেললাম। কিন্তু চীন এবং ভারতবর্ষের উপরে বাইরের থেকে বহু আক্রমণ হয়েছে, কালচারাল অ্যাগ্রেশন হয়েছে, জিওগ্রাফিক্যাল অ্যাগ্রেশন হয়েছে, পলিটিক্যাল অ্যাগ্রেশন হয়েছে, তারপরেও যে সার্ভাইভ করেছে তার কারণ ভিতরকার যে সমাজতন্ত্র, সমাজতন্ত্র বলতে যে আজকের যে মানে সোশ্যালিজম সেটা নয়, সমাজ থেকে যে ভালো মন্দ বোধটা, সমাজের কল্যাণ অকল্যাণের ভাবনা, সমাজের প্রতিটি মানুষ করবে প্রেমে মানে পুণ্যে আনন্দ যে প্রেমধারা আর কি, সুখে দুঃখে আনন্দ মিশ্রী প্রেমধারা গ্রামের ভিতর থেকে সেলফ সাস্টেনিং যে একটা ব্যাপার ছিল অগ্রাধিকার দিয়েছে।
কেতুকি অল্প করে কিছু বলুন, আরো প্রশ্ন রয়েছে।
আমার মনে হয় কালান্তর প্রবন্ধ গ্রন্থের মধ্যে অনেক আশ্চর্য প্রবন্ধ আছে, সেগুলি বারবার পড়লে পরে অনেক লাভ হয়, যতবার পড়ি ততবার নতুন কিছু আবিষ্কার করি। আমি একমত যে সমাজের সমাজের থেকে সবকিছু বেরোতে হবে, এটা এটা রবীন্দ্রনাথের একটা বদ্ধমূল ধারণা ছিল। তবে এটাও আমাদের সবসময় মনে রাখা দরকার যে সমাজের ভিতরে যে কালি জমে, যে কলঙ্ক জমে, সেটার বিরুদ্ধে উনি বরাবর সোচ্চার ছিলেন। কাজে এই কালান্তরের প্রবন্ধের মধ্যে আমাদের যেগুলো ত্রুটি বা গাফিলতি বা আমাদের সমাজের যেখানে যে জাতি, একটা কবিতা বলেছেন না, যে জাতি হারায় স্রোত চলিতে না পারে, অজস্র শৈবাল দাম বাঁধে আসি তারে,
অর্চনা মনে হয় কালান্তরের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুটা পেল। এবারে আমাদের পরের প্রশ্নে যেতে হচ্ছে।
প্রশ্ন করছি মাহমুদুল হাসান ক্যালিফোর্নিয়া থেকে।
হ্যাঁ,
আমরা ভাবছি যে সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে ছোট গল্প, কবিতা, গানে রবীন্দ্রনাথ এখনো ভীষণ রকম প্রাসঙ্গিক, বলতে গেলে বাঙালির জীবন রবীন্দ্র সাহিত্য ছাড়া অসম্পূর্ণ। প্রশ্নটা হল যে রাষ্ট্রচিন্তায় বা রাজনৈতিক প্রেক্ষিতে রবীন্দ্রনাথ আজকের সময়ে কতখানি প্রাসঙ্গিক? তার সময় থেকে এখন তো পরিস্থিতি, রাষ্ট্র কাঠামো অনেক কিছু বদলে গেছে, আমরা কি আজকেও তার লেখা থেকে, চিন্তা ভাবনা থেকে কিছু শিখতে পারি এবং প্রাসঙ্গিকতা খুঁজে পাই?
আচ্ছা, এটাই প্রশ্ন। ধন্যবাদ মাহমুদুল হাসান। তো প্রথমে জিল্লুর রহমান সিদ্দিকী, আপনি বলুন কিছু এই প্রশ্নের জবাবে।
রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাটা যদি আমরা দেখি চিন্তা করে যে কোথায় আজকে তিনি প্রাসঙ্গিক, সেটা তার রাষ্ট্রচিন্তার জন্য না, তার সামগ্রিক চিন্তা মানুষ সম্বন্ধে, সভ্যতা সম্বন্ধে, সমাজ সম্বন্ধে তার যে চিন্তা, সেগুলো তার প্রবন্ধেই শুধু যে আছে তা নয়, তার সৃষ্টিশীল রচনা যেগুলো তার মধ্যে নানাভাবে তার প্রকাশ ঘটেছে, তো এটা যে কিভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে দু কথায় বলা আমার কাছে মনে হয় বেশ শক্ত। কারণ আমরা ঘুরে ফিরে কিন্তু আমাদের অনেক কিছুই, আমাদের আমি জানি বাংলাদেশের একজন প্রথম সারির অর্থনীতিবিদ, নাম করছি না, তিনি তার অর্থনীতির চিন্তায় রবীন্দ্রনাথের যে পল্লী ভাবনা, পল্লী উন্নয়ন চিন্তা, সমবায় চিন্তা, এইগুলো থেকে তিনি এখনো পর্যন্ত শক্তি এবং উৎসাহ পাচ্ছেন এবং সেটা বলতে তার একটু ক্লান্তি নেই। তিনি দেখেন যে রবীন্দ্রনাথ যে সমাজ নিয়ে চিন্তা করে গেছেন, কৃষি নিয়ে, সমবায় নিয়ে, আত্মশক্তি নিয়ে যে চিন্তাগুলো করে গেছেন, যে কাজগুলো করে গেছেন, শুধু চিন্তা করেননি, রবীন্দ্রনাথ কিন্তু কর্মেও বিশ্বাসী ছিলেন, কর্ম দিয়েও তিনি দেখে গেছেন যতটা পেরেছেন নিজে। তারপরে রাশিয়ায় তিনি যে ওই যৌথ খামার দেখে অত্যন্ত উত্তেজিত, তিনি বললেন আমি যখন জমিদার হিসেবে দেখেছি যে ছোট ছোট খণ্ড খণ্ড জমি চাষ করে চাষিরা রাজ্যের ঘরে ফিরে যাচ্ছে, তখনই আমি তাদেরকে ডেকে বলেছি আচ্ছা তোমরা সবাই মিলে এটা যৌথ খামার যদি করো কেমন হয়। তো বললেন হ্যাঁ করলে তো ভালোই হয়, কিন্তু কেমন ভাবে করবো, কে করবে? উনি বলছে আমি তখন অসহায় বোধ করেছি, কারণ আমার এমন শক্তি ছিল না যে আমি তাদের এই সময় চিন্তা যেটা আমার মাথার মধ্যে আছে। কাজেই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আমি প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যখন দেখি যে একজন আজকের দিনের একজন অতি আধুনিক অর্থনীতিবিদ তিনিও রবীন্দ্রনাথের কাছ থেকে এই সমস্ত
ওই যে প্রথমে
পাচ্ছেন
বলা যাচ্ছিল যে
প্রাসঙ্গিক মনে করছি,
তিনি বাঙালির মন মানসের এক বিশ্বকোষের মতো বিরাজ করছেন। তো আমাদের হাতে এখনো প্রশ্ন রয়েছে, সময় কমে আসছে, আপনারা সংক্ষেপে জবাব দেবেন, আমি এবারে পরের প্রশ্নে যাচ্ছি।
আমার নাম সুস্মিতা গুহ রায়, আমি ফিলাডেলফিয়া থেকে একটা প্রশ্ন রাখছি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মেকেবেলিয়ান স্টেট ক্রাফট বিরোধী এবং তার দেশের জন্য ভালোবাসা ছিল সংকীর্ণ জাতীয়তাবাদের বা ন্যারো ন্যাশনালিজমের ঊর্ধ্বে। তিনি বিশ্বাস করতেন আন্তর্জাতিকতায়, কিন্তু তার যে আন্তর্জাতিকতার সংজ্ঞা এবং বর্তমান বিশ্বের রাজনীতিবিদদের আন্তর্জাতিকতার সংজ্ঞা, তাদের মধ্যে কতখানি মিল আছে বা অমিল আছে, কথাটা আমার খুব জানতে ইচ্ছে করছিল।
মানে তার বর্তমান বিশ্বে প্রাসঙ্গিকতা কতটুকু?
হ্যাঁ,
আচ্ছা, ধন্যবাদ সুস্মিতা। তো সুস্মিতা গুহরায়ের প্রশ্নের জবাবের জন্য আমি অসিত বরণ ঘোষের কাছে যাচ্ছি, সংক্ষেপে জবাব দেবেন। আরো একটি প্রশ্ন রয়েছে আমাদের হাতে।
হ্যাঁ, প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক ক্ষেত্রে একটু আগে শ্রদ্ধা দিলরমের সিদ্দিকী যে বললেন, এটিকেই আমি সূত্র ধরে বলব, রবীন্দ্রনাথ সারা বিশ্বের প্রেক্ষাপটে আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ তার মৃত্যুর বোধহয় দু মাস আগে যে সভ্যতার সংকটে লিখেছিলেন, এই সভ্যতার সংকটে শুধু ভারতবর্ষের সভ্যতার সংকট না, সমগ্র পৃথিবীর মানব জাতির সভ্যতার সংকট। আমার মনে হয় সভ্যতার সংকটের যে মর্মবাণী যেটা বিভিন্ন আকারে আগেও বলেছেন, এটা অসম্ভব প্রাসঙ্গিক। আর তারপরে যেটা আমি ব্যক্তিগতভাবে যে জায়গাটায় কাজ করছি দীর্ঘদিন ধরে শিক্ষার ক্ষেত্রে, আমার তো মনে হয় রবীন্দ্রনাথ তোতা কাহিনী যে মানে রূপক গল্পটি, এটি সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে আজও প্রচন্ড প্রাসঙ্গিক। সারা পৃথিবীতে এডুকেশনের নামে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে এডুকেশন থেকে যে মানে উইজডমটা আসছে না, এবং তার ফলে সমস্ত পৃথিবী যে একটা মানে কবন্ধের জাতি হয়ে যাচ্ছে, হৃদয় বৃত্তি মস্তিষ্ক আছে, হৃদয় বৃত্তিবিহীন একটা পরিণত হচ্ছে, লোভ এবং লাভের পেছনে মানুষ যে ছুটছে, মানে নাম্বার ওয়ান হওয়ার যে প্রতিযোগিতা হচ্ছে মানুষের।
ধন্যবাদ অসিত বরণ ঘোষ, আমাদের আরেকটি প্রশ্ন অপেক্ষা করছে।
সমগ্রভাবে সমগ্র মানব জাতির কাছে প্রাসঙ্গিক এই বিষয়ে রবীন্দ্রনাথ বারবার বলেছেন।
ধন্যবাদ,
ধন্যবাদ। উপন্যাসে তার নাটকে তার কবিতায়।
হ্যালো, এখানে আমাদের আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এই প্রশ্নটা আমাদের নিতে হচ্ছে।
আমি সাদ কামালি প্রশ্ন করছি টরন্টো কানাডা থেকে।
হ্যাঁ,
রোমান্টিক কবি শিল্পী রবীন্দ্রনাথ আজীবন আকর্ষণ অনুভব করেছেন, উপলব্ধি করতে চেয়েছেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, স্বাধীনতা, পরাধীনতা, ঔপনিবেশিকতা। আলোচিত হয়ে লিখেছেন এ বিষয়ে কবিতা, গীত কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ। এসব অবিনাশী রচনায় রাষ্ট্রচিন্তায় মানুষের কল্যাণ ভাবনা যেভাবে প্রকাশ পেয়েছে, সেভাবে রাষ্ট্রের বাস্তবতা, সর্বগ্রাসী রাষ্ট্রের নিষ্ঠুরতা, ব্যক্তি ও সমাজের সকল মুহূর্তে তার নিজস্ব জগতে রাষ্ট্রের প্রবেশ ও নিয়ন্ত্রণ করার অভিলাষ সেভাবে নয়। সংবেদনশীল রবীন্দ্রনাথ, অনুভূতিপ্রবণ রবীন্দ্রনাথের মনে কেন এই রাষ্ট্রের ভয়াবহতা বাস্তবতা নিয়ে প্রশ্ন আসবে? অমঙ্গল অকল্যাণের পিছনে রাষ্ট্রের ভূমিকা বুঝতে কি তিনি আগ্রহী ছিলেন না?
আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? ধন্যবাদ। আমাদের প্যানেলিস্টরা কি বলেন? সাদ কামালি, বোধহয় সর্বগ্রাসী ক্ষমতা বলতে ক্ষমতার কেন্দ্রায়ন প্রক্রিয়া যা গণতন্ত্রের প্রসার সত্ত্বেও স্পষ্টতরই হয়ে চলেছে সেটাই জানতে চাইছে। তো কেতকী কুশারী, অল্প করে, খুব সামান্য করে আমাদের সময় ফুরিয়ে এসেছে।
খুব সংক্ষেপে বলি যে রবীন্দ্রনাথ রাষ্ট্রের সর্বগ্রাসী ক্ষমতার সম্পর্কে খুব ওয়াকিবহাল ছিলেন, কেননা তিনি প্রথম বিশ্বযুদ্ধে এই আগ্রাসী রাষ্ট্রচিন্তার পরিণাম দেখতে পেয়েছিলেন এবং সেই জন্য তিনি ন্যাশনালিজমকে খুব একটা
কেতুকি আমাকে থামাতে হচ্ছে, আমাদের সময় ফুরিয়ে গেছে, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের তিনজন প্যানেলিস্ট জেলুর রহমান সিদ্দিকী, কেতকী কুশারী রাইসন